বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি রয়েছে। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র ও ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে সোমবার থেকে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সশস্ত্র বাহিনী মোতায়েনের পর পরিবেশ কতটা উন্নত হলো? ভোটার এবং প্রার্থীরা কি আসলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছেন এমনটা তারা মনে করছেন? তারা কি প্রত্যাশা করছেন সুষ্ঠু ভোট হতে যাচ্ছে? এসব জানতেই আমাদের আজকের আলাপন। আর এরই মধ্যে আপনারা বিষয় জেনে গেছেন বাংলাদেশের নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থা। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের দুজন অতিথি রয়েছেন ঢাকা থেকেই, ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সির সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নাঈম নিজাম। আমরা দুজনের সঙ্গেই কথা বলব। তার আগে শ্রোতা এবং দর্শক আপনাদের সবাইকে জানিয়ে দিই, আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে কোনো মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। ফেসবুক তো রয়েছেই, সেখানে আপনারা চাইলেই প্রশ্ন করতে পারেন, মন্তব্য জানাতে পারেন, যেটি আমরা চেষ্টা করব আমাদের অতিথিদের কাছে তুলে ধরতে। আর একই সঙ্গে আমাদের ফোন নম্বরও আপনারা জানেন, 202-619-3062। আমরা প্রথমেই যেতে চাই আমাদের অতিথিদের কাছে, তারপর আসলে ফিরব একটু অতিথিদের কাছ থেকে শুনে, তারপর একটু যেতে চাই মাঠ পর্যায়ে, মাঠ পর্যায়ে কি রয়েছেন সেক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হবেন তিনজন আমাদের প্রতিনিধি এবং খুলনার একজন স্থানীয় সাংবাদিক। শুরুতে আমরা একটু যেতে চাই রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে। সশস্ত্র বাহিনী এর মধ্যে মাঠ পর্যায়ে রয়েছে, সব মিলিয়ে আপনি কি মনে করেন সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা বিজিবি এদের উপস্থিতির মধ্য দিয়ে আসলে বর্তমানে যে সহিংসতা চলছে, যেটি আমরা দেখছি ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বেশি আরো বেশি বাড়ছে সহিংসতা, সেই পরিবেশ খানিকটা উন্নত হবে, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এই 5 দিনের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে? রিয়াজউদ্দিন আহমেদ আপনার মন্তব্য।
এটা দেখেন, আমাদের এবারের যে নির্বাচন হচ্ছে একটা ইউনিক সিচুয়েশন, এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে এবং দলীয় সরকারের প্রধান যিনি তিনি আবার একটি দলেরও প্রধান, তো এই কারণে এখানে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এবং এইটাকে সামনে রেখে যদি বলা হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই কয়দিন যেভাবে মানে সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে, বিরোধীদের মাঠে নামতে দিচ্ছে না, এইটার আজকেই কোন উন্নতি ওইভাবে পরিলক্ষিত হয় নাই। তো আজকে তো মাত্র সেনাবাহিনী মাঠে গিয়েছে এবং সেনাবাহিনীর যে যে কাজ যেটুকু করার কথা স্ট্রাইকিং ফোর্স হিসেবে, তাতে ওনারা এটা কতটুকু করবেন, কতটুকু করতে পারবেন, এটা না দেখে তো বলা যাবে না। এবং সেদিক থেকে আজকেও অনেক ঘটনা ঘটেছে, তো এখন ওনারা মাঠে নেমে মানে কি করতে পারবেন আমি জানি না, ওনাদের ম্যান্ডেটের মধ্যে কি কাজ করার কতটা স্বাধীনতা আছে, কতটা ওনারা করবেন। এখন বিরোধী দল মিছিল করতে পারছে না, বিরোধী দল সরোয়ারদি উদ্যানে মিটিং করতে চাচ্ছে, মিটিং এর পারমিশন পাচ্ছে না। তারপরে আপনার পুলিশ বিরোধী দলের পক্ষে কেউ মিছিল করলেই ধরে নিয়ে যাচ্ছে এবং টিভি স্ক্রলে দেখছি কোন কোন জায়গায় 80 জন, 70 জন, 60 জন, 50 জন গ্রেপ্তার হচ্ছে। তো এই এই অবস্থার অবসান ঘটাতে হলে সেনাবাহিনীর তো মানে একটা আম্পায়ারিং রোল থাকার দরকার, কিন্তু সেই রোল তো নাই ওনাদের। ওনারা কি করবেন? ওনারা কোথাও সংঘর্ষ হইলে, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে ওনারা সেখানে যেতে পারেন এবং এইটা যাতে অবনতি না ঘটে আইন শৃঙ্খলার সেইটা ব্যবস্থা নিতে পারে। এর বাইরে কি করতে পারবে আমি এখনো বুঝতে পারছি না এবং কতটা উন্নতি হবে, ইলেকশন ইয়ারিং এর কতটা উন্নতি হবে আগামী 5 দিন, মানে 4 দিন, 4 দিন ক্যাম্প করতে পারবে, পঞ্চম দিনে তো ইলেকশন হবে, এর মধ্যে কতটা উন্নতি করতে পারবেন আমি জানি না। তবে যদি গিভেন দি সিনসিয়ারিটি এন্ড গুড মানে গুড উইল, পলিটিক্যাল উইল, তাহলে কিন্তু সবই সম্ভব। এখন আমরা দেখি কি হয়।
জি, আমরা সেটি দেখব, একই সঙ্গে আপনার কাছ থেকেই জানব। আবার আমাদের অন্য একজন অতিথি রয়েছেন নঈম নিজাম, তার কাছ থেকেও জানার চেষ্টা করব যে এইট টু সিভিল পাওয়ার, এই আইনের অধীনে আসলে সেনাবাহিনী ঠিক কতটা কি করতে পারবে। সেই প্রশ্নে বা সেই বিষয়ে যাওয়ার আগে আমরা আরেকটু জেনে নেই নঈম নিজাম আপনার কাছ থেকে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজেপির এই উপস্থিতি ভোটের সহিংস পরিস্থিতিকে কতটা বেশি শান্তিপূর্ণ অবস্থানে নিতে পারবে, অথবা আপনি কি আদৌ মনে করেন যে এই চার দিন পাঁচ দিনে পরিস্থিতির বা পরিবেশের খুব উন্নতি সম্ভব?
দেখুন, আমি মনে করি এটা আন্তরিকতার উপর নির্ভর করবে কতটুকু পরিবেশ উন্নতি হবে। এখানে শুধুমাত্র সেনাবাহিনী নামবে বা বর্ডার গার্ড নামবে বা তারা এর মধ্যে নামার পর পরিস্থিতি, অতীতেও আমরা দেখেছিলাম তারা স্ট্রাইকিং শুধু কাজ করে থাকে। যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন অনুষ্ঠিত হতো, তখনও আমরা দেখতে পেতাম যে ওরা একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে যাওয়ার পর সেখানে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল পার্ট তৈরি হতো যে সেনাবাহিনী মাঠে থাকার পর নিরপেক্ষ একটা ইলেকশন তৈরি হবে। এই জায়গাগুলোতে অতীতেও যে সেটা ম্যাজিস্ট্রেট পাওয়ারটা তাদেরকে একজন ম্যাজিস্ট্রেট সঙ্গে থাকতেন, ম্যাজিস্ট্রেট তার নির্দিষ্ট পাওয়ার পর তারা আটক করার সক্ষমতা অর্জন করতেন, যদিও সিইসি আজকে স্পষ্ট বলেছেন যে তারা পজিটিভ ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং তাদেরকে সে এক্তিয়ার দেওয়া হয়েছে। আমরা সে আশার আলোটুকু রাখতে চাই এই কারণেই যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় একটা প্রশংসিত ভূমিকা পালন করছিল, অতীত ইতিহাস তাই বলে থাকে। বর্তমানে যে বাস্তবতার মধ্যে কিন্তু প্রার্থীগুলো, যেমন ঢাকা শহরে আমরা যেটি দেখি, ঢাকা শহরে ওইভাবে বিএনপির প্রার্থীদের মধ্যে খুব একটা কেউ মাঠে নেই। দ্বিতীয়ত হলো এক দুটো ছিল, একটা ছিল বিএনপি এখানে স্ট্রং প্রার্থী তেমন একটা দেয়ও নেই। আপনি দেখেন তেজগাঁর মতো এলাকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিপক্ষে কাকে প্রার্থী করা হলো, কিংবা মীরপুরে হাসান নামে একজন কাউন্সিলরকে দেওয়া হলো যিনি দুইবার ইলেকশনে পরাজিত হয়েছিলেন, একবার কোন রকম জয়ী হলেন। তার মানে ইলেকশনে শুধুমাত্র অংশগ্রহণটা করার জন্য যেরকম প্রার্থীর দরকার, যেমন আবার আপনি দেখেন সুলতান মোহাম্মদ মনসুর লড়াই করছেন তার মতো করে, কিংবা বগুড়া অঞ্চল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী যেসব জায়গাগুলোতে প্রার্থীর ক্ষেত্রে স্ট্রং প্রার্থীরা মাঠে থাকার কথা, তারা মাঠে অবস্থান গ্রহণ করে শক্ত একটা অবস্থান তৈরি করেছেন, সেখানে এক ধরনের ইলেকশন পরিবেশ। আবার ঢাকাতে একটা ইলেকশন পরিবেশ, আবার ডক্টর মোশাররফ তার অঞ্চলে খুবই দুটি অঞ্চলে খুব স্ট্রং একটা অবস্থান গ্রহণ করে তিনি ইলেকশনে শক্ত ভূমিকা পালন করছেন। যেখানে শক্তিশালী প্রার্থীগুলো দেওয়া হয়
ঢাকায় যারা সবচেয়ে বেশি আসন পান তারা সরকার গঠন করেন, সেক্ষেত্রে ঐক্যফ্রন্ট অথবা বিএনপির মতো দল কেন?
আমি বলার চেষ্টা করছি আপনাকে, ঢাকাতে আপনি দেখেন উত্তরাতে প্রার্থী কে বিএনপির, দাসদ্রব থেকে এমন একজনকে প্রার্থী দেওয়া হলো যিনি এখনো মাঠে নামেননি বা তার নাম কেউ শুনেনি। আপনি হাসান নামে একজন প্রার্থী বিএনপি ঢাকাতে, কে তার নাম জানে, কতটা মানুষ তাকে চেনে? আপনি নীরব একটা,
এর কারণ কি?
এরকম ঢাকা কিন্তু স্ট্রং ভাবে শক্তিশালী প্রার্থী সবসময় সব দল দিয়ে এসেছিল অতীতে।
জি, কিন্তু এবার এবার এমনটা হওয়ার কারণ কি? ঐক্যফ্রন্ট বা বিএনপি এমনটা করেছে কারণ কি মনে হয় আপনার? তারা এরকম ভালো প্রার্থী দেয়নি বা শক্তিশালী প্রার্থী দেয়নি যেমনটা আপনি বলছিলেন, এর কারণ কি বলে আপনার মনে হয়?
আমার কাছে যেটি মনে হয় তাদের পূর্ব প্রস্তুতি জন্য ছিল না। প্রথমত ইলেকশন করার জন্য যেরকম একটা অবস্থান সৃষ্টি করার দরকার ছিল সেই জায়গাটুকু তারা সারা জাগানোর মতো তাদের যে হোমওয়ার্ক করা দরকার ছিল সেটি করেনি। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন এসানুল্লক মিলনের মতো জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে তারা অখ্যাত অখ্যাত মালয়েশিয়া থেকে একজন গানে মনোনয়ন দিয়ে দিল, এরকম ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি। সো এই কারণে ঢাকাতে একটা আবহাওয়া তোলার জন্য, একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, একটা পরিবেশ বানানোর জন্য এই ধরনের প্রার্থীদেরকে আনা দরকার ছিল। যেমন জামাত ইসলামের একজন প্রার্থীকে মিরপুর দেওয়া হলো, তিনি এখন পর্যন্ত কেউ জানা নাই নামে কি প্রার্থী আছেন কি নেই। এখানে বিএনপির এবং যে হোমওয়ার্কের অভাব আমি বলবো, দ্বিতীয়ত হলো রাজনৈতিক ক্ষেত্রে অন্য কোনো চিন্তা থাকতে পারে।
নঈম নিজাম, আপনি কি আপনি কি আপনি কি মনে করেন, নঈম নিজাম আপনি কি মনে করেন যে শুধুই হোমওয়ার্কের অভাব ছিল নাকি প্রার্থীটা একদম বাতিল হয়ে যাওয়া মামলা মকদ্দমার কারণে, তার চেয়ে অন্ততপক্ষে প্রার্থী থাকুক এমনটা ভাবনায় চিন্তা নিয়ে এমনটা করেছে ঐক্যফ্রন্ট অথবা বিএনপি, আপনার কি মনে হয়?
না, আপনি দেখেন অনেকগুলো আসনে ঋণ খেলাপি প্রার্থী তারা দেওয়ার পরে, যেমন চাঁদপুর চার আসন ঋণ খেলাপের প্রার্থী, তারা কি জানতেন না সেই প্রার্থী? কুমিল্লা এগারো ঋণ খেলাপের প্রার্থী, তার এই কারণে প্রার্থীটা বাতিল হলো। এরকম অনেকগুলো আসনে তারা ঋণ খেলাপের প্রার্থী, আপনি ঋণ খেলাপি হওয়ার পর আওয়ামী লীগ কিংবা বিএনপি একটি বিষয় নয়, যে দলে করুক না কেন তারা কেন প্রার্থী হতে যাবে? প্রথমত দ্বিতীয়ত হলো যে জায়গাগুলোতে আপনি ঢাকা শহরে কি বিএনপির আমাদের মনে করি আরো অনেক স্ট্রং লিডার ছিলেন, আপনি মাধ্যমে শুনে আলাল মনোনয়ন পেলেন না মোহাম্মদপুর থেকে, সেখানে আব্দুল সালাম, সালাম সাহেব তোমাকে যান না, আলাল তো আগে থেকে এখানে একটা বেজ করেছিলেন, আমার কাছে মনে হয় তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিএনপির কোথাও একটা অদক্ষতা বা দুর্বলতার লক্ষণ ছিল, প্রপারলি অ্যাটেনশনটা দিতে পারেনি সেই জায়গাটুকু। আবার অনেকে গোয়াতে থাকতে পারে, যেমন জয়েশ্বর রায় ওই আঞ্চলে কিন্তু মোস্তফা সেন মন্টু অনেক পপুলার ছিলেন, জয়েশ্বর রায় কিন্তু ওইখানে ওইভাবে পলিটিক্সটা করতেন না, এই জায়গাগুলোতে একটা গ্যাপ তো ছিল এবং আছে আমি বলে মনে করি।
জি, আমরা একটু যেতে চাই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম যে এই টু সিভিল পাওয়ার এর অধীনে আসলে সেনাবাহিনী কিভাবে দায়িত্ব পালন করবে। আমি একটু যেতে চাই রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন করবে, সেনাবাহিনীর সামনে যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যা নিয়ন্ত্রণের প্রয়োজন তখন তারা নিজ দায়িত্বে সেখানে গিয়ে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এগুলোর জন্য আইন রয়েছে, এই টু সিভিল পাওয়ারের আলোকে তারা ব্যবস্থা নেবে। এইট টু সিভিল পাওয়ারের অধীনে যদি ব্যবস্থা নিতে হয় সেক্ষেত্রে কি আসলে আপনি মনে করেন যে সেনাবাহিনী কোনো পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবে?
না, আসলে নয়েম নিজাম অনেকগুলি কথা বলেছে, আমি ওনার পর্যবেক্ষণের সাথে একমত। আপনি দেখেন যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন সেনাবাহিনী যাওয়ার সাথে সাথে পরিস্থিতি মানে নানা পরিস্থিতির উন্নতি হতো, পরিস্থিতি সবার জন্য অনুকূল এবং লেভেল প্লেইং ফিল্ড হতো। কিন্তু এইখানে দলীয় সরকার আছে, তার অধীনে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, এবং যেটা আপনিও বলেছেন সিসিএসকে যেটা বলেছে যে এমন কোন পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে সেনাবাহিনী নিজের থেকেই মানে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে, এটা তো মানে আমি আমি আমার সূচনা বক্তব্য এই কথা বলেছি যে কোথাও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে তাহলে সেনাবাহিনী তো দর্শকের ভূমিকায় থাকবে না, ওখানে কিছু করতে পারবে। কিন্তু যেটা লেভেল প্লেইং ফিল্ডের যেটা অভাব, যেটা সেনাবাহিনী কি অপোজিশন ক্যান্ডিডেট যদি এসে বলে যে আমি মিছিল করতে পারছি না, সেনাবাহিনী কি তাদেরকে মিছিল করার জন্য ব্যবস্থা করে দিবে? সেনাবাহিনী কি এসে বলবে যে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তো পুলিশকে কি সেনাবাহিনী নিবৃত্ত করবে? এই ম্যান্ডেট কি আছে কিনা এইটা আমার কাছে ইয়ার না। কিন্তু পলিটিক্যাল পরিস্থিতি যদি ভিন্ন হতো, কারণ যদি দলীয় সরকার না থাকতো, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো, তাহলে তো সিচুয়েশন ভিন্ন হতো। এখন বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে সেনাবাহিনীর অপারেশন খুব লিমিটেড স্কেলে এটা থাকবে।
জি, আমরা বলছিলাম যে ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে এবং সেখানে চাইলেই আমাদের দর্শক শ্রোতারা প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে যুবরাজ চৌধুরী তিনি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি হচ্ছে এরকম, আমার প্রশ্ন হলো সেনাবাহিনীকে কেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো না? জনাব নঈম নিজাম, আমাদের সরকার কি নিরপেক্ষ নির্বাচন চায়? এই প্রশ্নটি আসলে নঈম নিজাম আপনাকেই করেছে, আপনার কাছে এর উত্তর জানবো। তার আগে আরো কয়েকজন সেনাবাহিনী নিয়ে প্রশ্ন করেছে, সেগুলো একটু পরে তারপরে একসঙ্গে যেতে চাই। এমডি ইরশাদ তিনি মন্তব্য করেছেন সেনাবাহিনী মোতায়েন করলেই হবে না, গ্রেপ্তারি পরোয়ানা দিতে হবে। আরেকজন শ্রোতা যিনি প্রশ্ন করেছেন, মোহাম্মদ রাশিদুল ইসলাম, দলীয় সরকারের অধীনে নির্বাচন, মনে হয় আমাদের সেনাবাহিনীকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া দরকার। সব মিলিয়ে আপনার মন্তব্য নঈম নিজাম।
আমি যেটি বলতে চাচ্ছি, প্রথমত হলো অতীত কখনো সেনাবাহিনীকে মিলিটারি পাওয়ার দিয়ে নামানো, কতগুলো সিস্টেম থাকবে আমাদের জুডিশিয়াল সিস্টেম, ল অর্ডার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট গুলো কাজ করার ক্ষেত্রে তার একটা ওয়ে থাকে, সে জায়গাগুলো আমরা এর আগেও দেখেছিলাম। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমল সময়ও আমরা সেনাবাহিনীকে মিলিটারি পাওয়ার দেখতে দেখিনি। মিলিটারিকে সঙ্গে রাখা এই কারণে যাতে তারা তাৎক্ষণিকভাবে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করতে পারে সেনাবাহিনী। তবে এবারে কিন্তু বাড়তি কমিশন যে কথাটি বলার চেষ্টা করছে সেটি হল যে সেনাবাহিনী কোথাও যখন আইন শৃঙ্খলা ভঙ্গ হবে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এর মধ্যে তাদের আজকের যে খবরগুলো আমরা সারা বাংলাদেশ থেকে পেলাম সেটা আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী পজিটিভ একটা রোল করার চেষ্টা করছে এবং এই অবস্থানটুকু আমি মনে করি একটা নিরপেক্ষ ইলেকশন অনুষ্ঠান ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। সেনাবাহিনীর বিষয়টা আসলে আমি একটু আগে বলেছিলাম, একটা সাইকোলজিক্যাল একটা পার্ট থাকে ভোটারদের মধ্যে, যদি সেনাবাহিনী মাঠে থাকে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো এবং আমি আমার ভোটটুকু দিতে পারবো এবং যাকে মনে তাকে দেওয়ার চেষ্টা করতে পারবো বা দেব। এই জায়গাটুকুতে আমরা অতীত এবং বর্তমান যদি সমীকরণ গুলো মেলাতে যাই তাহলে সেটা দেখতে পাই যে নিরপেক্ষ ইলেকশন অনুষ্ঠান ক্ষেত্রে তাদের দলটাই সবসময় মুখ্য ভূমিকা পালন করেছিল এবং কোথাও সংলাপ সহিংসতা এবং দেখার সঙ্গে সঙ্গে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করত। এবারও একইরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় সেনাবাহিনী আমাদের সার্বজনীন একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশে যেখানে এখনো নিরপেক্ষ ভূমিকাটুকু আমরা তাদের কাছে পেয়ে থাকি এবং তাদেরকে এই জায়গায় প্রশংসার জায়গাটুকু আমরা অতীতে যেমন দেখতাম আমি বিশ্বাস করি এবারও তারা সেই স্ট্রং পজিটিভ একটা ভূমিকা পালন করবে মানুষদেরকে তার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এবং সাধারণ ভোটাররা একটা আশ্বস্ত হয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে। এখানে কোনো রকম বিরোধ হওয়ার সুযোগ নাই, সেনাবাহিনী কোনো দল বা ব্যক্তি বিশেষ কার সাথে সম্পৃক্ত নয়, এটা বাংলাদেশের সর্বোচ্চ সবার নিরাপত্তা একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটুকু অলের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হিসাবে আমরা মনে করি তারা একটা পজিটিভ রোল করে থাকে।
নইম নিজাম, আমি আপনার কাছ থেকে একটু আরেকটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যতটা আমি মনে করতে পারছি যে আগের নির্বাচনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের নির্বাচনগুলোতে সশস্ত্র বাহিনী মাঠে যেতেন অনেকদিন আগে এবং তারা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে কিছু কিছু অভিযানও চালাতেন, যাদের কাছে তাদের কাছে তথ্য থাকতো যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে বা তাদের কাছে অবৈধ অস্ত্র থাকতে পারে, সেরকম কিছু অভিযানও চালাতো। এবং আসলে আপনি যেমনটা বলছিলেন যে আস্থার বিষয়, তারা টহল দিলে সেই আস্থাটা তৈরি হয়, সেক্ষেত্রে আসলে নির্বাচনের মাত্র 5 দিন আগে সেনাবাহিনী কেন মাঠ পর্যায়ে গেল, কেন আরো আগে নেওয়া হলো না সেই আস্থা তৈরি করার জন্য?
আমি একমত আপনার সঙ্গে প্রশ্ন করছি। এখানে ইলেকশন কমিশন সবসময় তার রিকোয়ারমেন্টটা সরকারকে দিয়ে থাকে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার আমলে বা অন্য সরকারের আমলে ইলেকশন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশন তার ডিমান্ডটা আগেই পাঠিয়েছিল। এবার প্রথম আমরা শুনেছিলাম যে 14 তারিখ 15 তারিখে সেনাবাহিনী নামার কথা ছিল, বাট ইলেকশন কমিশন পরবর্তীতে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা বলল যে এর আগে অন্যান্য ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, বর্ডার গার্ড আগে নামবে আর র্যাব আগে থাকবে মাঠে, এরপরে সেনাবাহিনীকে তারা নামাবে। এই জায়গাতে আমার কাছে মনে হয় এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো সমঝোতা দরকার ছিল এবং আমাদের ইলেকশন কমিশন আরো পজিটিভ ভূমিকা রাখতে পারত। এবং ইলেকশন কমিশন আপনারা জানেন যে ইলেকশনের জন্য সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান এবং ইলেকশনকে আমাদের সংবিধান এনা আমাদের ইলেকশন কমিশনকে দিয়ে রেখেছে, একটি ইলেকশন অনুষ্ঠানের জন্য তারা যেভাবে খুশি ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আপনি দেখেন কিছুদিন আগে তারা কয়েকজন ওসি প্রত্যাহার করলো, এডিসি প্রত্যাহার করলো, এই জায়গাটা তারা যদি আরো সত্যাবস্থান বহাল রাখে মানুষের মধ্যে একটা আশ্বস্ত অবস্থান তৈরি হবে যে আমি ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ ভাবে আমার অবস্থান ভোট কেন্দ্রে যেতে পারবো। আমি মনে করি ইলেকশন কমিশন আরো আগে যদি পদক্ষেপ গ্রহণ করতেন এখানে আমরা একটা পজিটিভ জায়গা পেতাম হতো।
জি, আমরা আমাদের দুজন অতিথিকে অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে একটু থাকুন, আমরা একটু মাঠ পর্যায়ের খবর খবর নিয়ে আবার আপনাদের কাছে বিশ্লেষণের জন্য আসতে চাই। সেক্ষেত্রে আগে যেমনটা বলেছি আমাদের সঙ্গে আমাদের 3 জন প্রতিনিধি যুক্ত হবেন এবং একই সঙ্গে একজন স্থানীয় সাংবাদিক খুলনার, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা একটু প্রথমে খুলনাতেই যেতে চাই। খুলনাতে রয়েছেন রফিউল ইসলাম টুটুল। টুটুল, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি স্থানীয় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে খুলনায় এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কি অবস্থান, তারা কোথায় রয়েছেন, তাদের মাঠ পর্যায়ের উপস্থিতি প্রার্থী এবং ভোটারদের মধ্যে কোনো ধরনের আশার সঞ্চার করতে পেরেছে কিনা, এবং একই সঙ্গে খুলনায় বিভাগে শহরে কোনো ধরনের সহিংসতার ঘটনা অন্তত পক্ষে আপনার কাছে রয়েছে কিনা এই 2-4 দিনের?
সারা দেশের মতো আসলে আজও আমি খুলনায় আর্মি সেনাবাহিনী রয়েছে, তবে এটি আমরা কথা বলেছি খুলনার জেলা প্রশাসক এবং খুলনার মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার, তিনি ওনাদের সাথে কথা বলেছি এই ব্যাপারে যে সেনাবাহিনী কি পরিমাণ নেমেছে অথবা নেমেছে কিভাবে কাজ করবে। আসলে ওনারা যেটি জানিয়েছেন যে আজকে থেকেই ডিপ্লয়মেন্ট হচ্ছে, মানে এখানে আসছে ওনারা, এখনো আরো আসবেন, আগামীকাল থেকেই মূলত ওনারা অপারেশনে মানে হল অথবা আমাদের যে কার্যক্রম যেটা অফিসিয়াল সেটাই করবেন, আজকে পর্যন্ত কোন ধরনের কার্যক্রম শুরু হয়নি। তো তারপরেও এই সেনাবাহিনী নামার ব্যাপারে আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের মধ্যে তো একটি আশার সঞ্চার হয়েছে। আপনাকে একটু বলে রাখি এর মধ্যেই আসলে প্রতিদিনই কিন্তু দেশের অন্যান্য জায়গা হচ্ছে, যেমন ক্ষুদ্র হামলা এবং মামলা, সরি হামলা এবং গ্রেপ্তার দুটি সমানকালে চলছে। আজও খুলনায় 30 জনের, মানে খুলনা শহরেরই যদি থানায় আমরা সজিয়েছি যে প্রায় 40 জনের মতন ঐক্য ফ্রন্ট বা বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, হামলারও ঘটনা ঘটেছে আজকে খুলনা 3 আসলে। তো এর মধ্যে যে সাধারণ মানুষ যাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আসলে তারা সেনাবাহিনীর উপরে ভরসা রাখতে চান এবং তারা আশাও করেন যে সেনাবাহিনী যেহেতু আসছে এবং আগামী কয়েকদিনে তাদের কর্মকাণ্ডে এই পরিস্থিতির উন্নতি হবে। এছাড়া আমরা কথা বলেছি খুলনা 2 আসনের ঐক্য ফ্রন্ট এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সাথে, তিনিও জানিয়েছেন যে তিনি আশাবাদী এবং তিনি আশা করতেই চান যে বর্তমান এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সেনাবাহিনীর কোন বিকল্প নেই এবং সেনাবাহিনী যে পরিমাণ আসছে তিনি আরো বেশি পরিমাণ সেনাবাহিনী আসুক, এবং তারাই এই পরিস্থিতিতে এবং তাদের ক্ষমতাও পেয়েছেন যে যদি আমাদের অতিথিরা বললেন সেনাবাহিনী কি করি কি আসলে কাজ করবে, তো মন্ত্রী সাহেবও বলেছেন যে সেনাবাহিনীর হাতে সরাসরি গ্রেপ্তার বা অন্যান্য আরো শক্তি দেওয়া হোক যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে।
জি টুটুল, টুটুল আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি বাংলাদেশের। আমরা একটু যেতে চাই এবার চট্টগ্রামে। চট্টগ্রামে আমাদের সংবাদদাতা হাসান ফেরদৌস রয়েছেন। হাসান ফেরদৌস, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, আমরা আমাদের দুজন অতিথির কাছে আবার ফিরতে চাই, সে কারণে আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে চাই চট্টগ্রামে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর কি অবস্থান, তাদের কারণে ভোটার এবং প্রার্থীদের মধ্যে কোন ধরনের আশার সঞ্চার হয়েছে কিনা, সহিংসতার কোন খবর রয়েছে কিনা আমাদের যদি একটু জানান।
ধন্যবাদ। যেভাবে বলছিলেন আসলে আজকেই সশস্ত্র বাহিনী চট্টগ্রামে কাজ শুরু করেছে। চট্টগ্রামের 16 সংসদীয় আসনের মধ্যে 15 আসনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং একটি আসন যেটি সন্দ্বীপ বিচ্ছিন্ন দ্বীপ এলাকা সেখানে নৌবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং মূলত তারা আগামীকাল থেকেই কাজ শুরু করবেন বলে আমরা আমাদের প্রশাসন পক্ষ থেকে আমরা জেনেছি। এবং এর মধ্যে 145 প্লাটুন বিজিবি এর আগে মোতায়েন করা হচ্ছে, তারাও তাদের অবস্থান, তারা সে কাজগুলো করছেন। আর যেটি সহিংসতার কথা বললেন সেটি হচ্ছে আমরা যদি দুটো ভাগে ভাগ করি দেখা যাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় মোটামুটি শান্ত আছে দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। মহানগরীর বাইরে যেটি 10 আসন আছে সেখানে অধিকাংশ এলাকা প্রতিদিন আসলে সহিংসের ঘটনাটা ঘটছে ঘটছে। আমাদেরকে বেশ কয়েক মানে প্রার্থীরা জানিয়েছেন যে ফটিকছড়ি, হাটাদেরি, পটিয়া, বাঁশখালী এবং বোয়ালখালীতে এসব জায়গায় কিন্তু সহিংস ঘটনাগুলো ঘটছে এবং এখানে তারা অভিযোগ করছেন যে সরকার পক্ষের যে সমর্থক প্রার্থীরা আছেন তাদের সমর্থক এই সহিংস ঘটনাগুলো ঘটাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে তারা গ্রেপ্তারের বিরুদ্ধে একটা অভিযোগ তারা করছেন যে বিভিন্ন স্থানে তাদের নেতা কর্মীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। তবে প্রশাসন পক্ষ থেকে সে বরাবরের মধ্যে বলা হচ্ছে যে না এটা এই ধরনের গ্রেপ্তার না, তাদের নিয়মিত অভিযান। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তবে সার্বিকভাবে বলা যায় দেশের অন্যান্য এলাকাতে
সেনা মোতায়েনের খবরে সাধারণ ভোটারদের মধ্যে অনেকটাই স্বস্তির বোধ লক্ষ্য করা গেছে। তারা মনে করছে যে অতীতে যাই হোক না কেন এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে, তারা স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমনটাই আশা করছেন একেবারেই সাধারণ ভোটার যারা তারা। বগুড়া সহ উত্তরের জেলাগুলোতে সীমিত আকারে সেনা টহল দিয়েছে আজ, বিশেষ করে আজ দুপুরের পর মূল সড়কগুলো এবং জেলা শহরের যে রাস্তাগুলো ছিল মূল রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলোতে শুধু সীমিত আকারে টহল দিতে দেখা গেছে। অপরদিকে উপজেলা পর্যায়ে সেনা সদস্যরা মাত্র পৌঁছেছে এবং সেই উপজেলা পর্যায়গুলোতে আজকে আসলে ওইভাবে আমরা টহল দেওয়ার কোনো খবর পাইনি। আমি উত্তরের জেলা নাটোর, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুরে খোঁজ নিয়েছি নির্বাচনের সার্বিক পরিবেশ জানার এবং আমি সেখানকার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এসব এলাকায় আজ কোথাও তেমন সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে বগুড়ার শেরপুরে ঐক্যফ্রন্টের প্রার্থীর প্রচার গাড়িবহরে একটা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মোটামুটি উত্তরের সব জেলাগুলোতে আজকে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। অপরদিকে সেনাবাহিনী নামায় বিরোধী শিবিরের পক্ষ থেকে আসলে স্বাগত জানানো হয়েছে। আমি ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং কয়েকজনের সাথে কথাও বলেছি, তারাও স্বস্তির কথা জানিয়েছেন আমাকে। অপরদিকে আওয়ামী পন্থীরও কয়েকজন নেতার সঙ্গে আমি কথা বলেছি, তারাও এই সেনা মোতায়েনকে নির্বাচনের সার্বিক পরিবেশকে মানে পরিবেশ বান্ধব হিসেবেই দেখছেন।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এবার ঢাকায় ফিরতে চাই, কেন্দ্রের খবরাখবর। আমরা আমাদের অতিথি নঈম নিজামের কাছ থেকেই শুনেছি ঢাকার পরিবেশটি কেমন, কি অবস্থা প্রার্থীদের, মোটা দাগে মোটামুটি আমাদের অতিথি আমাদেরকে জানিয়েছেন, সে কারণে তাকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের সংবাদদাতা রয়েছেন শরীফ মুজিব, তার কাছ থেকে আমরা একটু জেনে নিই। একই প্রশ্ন শরীফ মুজিব, এবং একই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই ঢাকার পরিবেশটি কেমন।
যে তাহিদ, আপনাকে ধন্যবাদ। সবাই যেরকম বললো, ঢাকার চিত্রটা অনেকটা সেরকমই। তো আমি সকাল থেকে যেটা দেখেছি যে টহলরত অবস্থায় সেনাবাহিনী দেখা যায়নি কোথাও, বাট আমি উত্তরাতে সকালে দেখেছি একটা থানাতে, উত্তরা যেটা পূর্ব থানা, এখানে সেনাবাহিনীর অসংখ্য সদস্যকে দেখেছি থানার ভিতরে এবং বাইরে। তারা হয়তো কোনো তথ্যের জন্য গিয়েছিল, আমি খবর যেটা জানতে পেরেছি। তারা অবস্থান নিয়েছে হাজি ক্যাম্পে, আরাকোনা হাজি ক্যাম্পে তারা ক্যাম্প করেছে এই অঞ্চলে সেনাবাহিনীর। আমি কথা বলেছিলাম ঢাকার আশপাশের জেলা গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, আমাদের সাংবাদিক সহকর্মী যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। আমি মুন্সিগঞ্জের ডিসির সঙ্গে কথা বলেছি। তো তাদের ইয়াতে ছিল যে আজ সেনাবাহিনী আর এসছে, তাদের থাকার যেখানে তারা ক্যাম্প করতে চায় সেখানে তারা থাকার জায়গাটা ব্যবস্থা করছে, এবং তারা থানার বিভিন্ন অফিস যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে তাদের সাথে যোগাযোগ করছে। অনেক জায়গা, যেমন উত্তরাতে আজ উত্তর অঞ্চলে, ঢাকার উত্তর অঞ্চলে যেসব থানা আছে উত্তরাতে, আশপাশে আশকোনা আছে, উত্তরখান, দক্ষিণখান আছে, এসব অফিসের সঙ্গে যোগাযোগ করেছে এখানকার সেনাবাহিনীর কর্মকর্তা। এবং আমি ডিসির সঙ্গে কথা বলেছিলাম, উপকমিশনার যিনি উত্তরা আছে, ইনি বলল যে আগামীকাল হয়তো, আজকে অফিসের সঙ্গে কথা বলেছে, আগামীকাল হয়তো বা ঊর্ধ্বতন কর্মকর্তা ওসি এসি যারা ডিসি ওসি এসি যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং হয়তো বা একটা নিরাপত্তা পরিকল্পনা তাদের সাথে আগামীকাল করার একটা পরিকল্পনা তারা আমাকে জানালো। একই কথা আমি ডিসি মুন্সিগঞ্জের সঙ্গে কথা বলেছি, তিনিও সে একই কথা বলেছেন যে আগামীকাল আমাদের সঙ্গে বসবেন বলে তারা আশা করছেন, এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছেন। বাট আজকে তারা টহলে নামে নাই। এবং আমি বেশ কিছু সাধারণ ভোটারের সাথে কথা বলেছি যারা ঢাকায় ভোট দিতে চায়, তাদের ভিতর তারা অনেকে আশ্বস্ত হয়েছে যে সেনাবাহিনী যেহেতু এসেছে, এতদিন বিএনপি বা বিরোধী শিবির কাউকে মাঠে নামতে দেখা যায়নি তেমন ভাবে, এখন হয়তো বা বিরোধী শিবির মাঠে নামবে তাদের প্রচারের জন্য, এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে বলেও তারা ধারণা করছে, আশ্বস্ত হয়েছে অনেকটা। এটাই ছিল আমার কাছে তাবিক।
জি, আপনাকে অনেক ধন্যবাদ শরীফ মুজিব। আমরা একটু আমাদের অতিথির কাছে যেতে চাই, সেক্ষেত্রে রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য, আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, তারপরও আপনি আমাদের সঙ্গে রয়েছেন, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি দর্শকের, একজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। ফেসবুকে আমাদের একজন দর্শক লিখেছেন, মঞ্জুর আলম রিপন, তিনি বলেছেন যে বাংলাদেশের এখন মানে যে অবস্থা, তিনি এইভাবেই মন্তব্য করেছেন, পরিবেশ যেভাবে ঘোলা হচ্ছে, 30 তারিখ পর্যন্ত কি ঘটবে আমরা খুবই শঙ্কিত। আপনিও কি কোনো শঙ্কা দেখেন?
না, উনি কি ধরনের সংখ্যা দেখছে এটা তো আমি বলতে পারবো না, এটা ওনার ব্যক্তিগত পর্যবেক্ষণ। তবে যেটা মানে আমাদের যেটা সংখ্যা, আশঙ্কা, আশা সবকিছু মিলে যেটা, সেটা হলো যে এটা ভালো ইলেকশন দেশের মানুষ দেখতে চায়। কিন্তু গত কিছুদিনের ডেভেলপমেন্ট, যে এক পক্ষ মাঠে আছে, মিছিল করছে, ভোট চাচ্ছে, আরেক পক্ষ নাই, তারা বলছে তারা নামতে পারছে না, তাদেরকে নামলে সরকার দলীয় কর্মীরা তাদেরকে মারধর করে, তাদেরকে বাধা দেয়, আবার পুলিশ গ্রেপ্তার করে। এখন সেনাবাহিনীর সামনে দুইটি পদ, দুইটি জিনিস এক্সপেকটেশন মানুষের, যে সেনাবাহিনী হয়তো এটা করবে, এক নম্বর করবে যে কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, যাতে কোনো প্রাণহানি না ঘটে, জীবন এবং সম্পদের কোনো ক্ষতি না হয়। আর দ্বিতীয় এক্সপেকটেশন হলো যে বিরোধী দল, সরকারি দল সবাই যেন সমানভাবে মাঠে ভোটের ভোটের ক্যাম্পেইন করতে পারে, ভোটের জন্য মানুষের কাছে যেতে পারে, বিনা বাধায় তারা যাতে যেতে পারে। এই দুইটা কাজ সেনাবাহিনীর কাছে মানুষ এক্সপেক্ট করছে। এখন ওনারা কতটা ডেলিভার করতে পারবেন এবং এটা পারা উচিত, না পারলে কিন্তু আবার সেনাবাহিনী সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা অপেক্ষা করতে হবে, কালকে দেখি কালকে ওনারা কি ধরনের প্ল্যান নিয়ে মাঠে নামেন। এই দুইটা জিনিস মানুষ দেখতে চায়, যে কোনো সহিংস ঘটনা ঘটবে না, দ্বিতীয়ত সবাই মাঠে ভোট চাওয়ার জন্য সমান সুযোগ পাবে।
জি, একই সঙ্গে আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন। আমরা শুনছিলাম সহিংসতার কথা এবং আমাদের মাঠ পর্যায়ে সংবাদদাতারাও বলছিলেন যে আসলে গ্রেপ্তার হামলা মামলা বেশিরভাগ শিকারী হচ্ছেন ঐক্যফ্রন্ট অথবা বিএনপির নেতা কর্মীরা, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে তারা যা বলেছেন তাতে তাদের প্রায় 5 জন নেতা কর্মী নিহত হয়েছে এবং 250-র বেশি নেতা কর্মী আহত হয়েছে সহিংসতায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন?
এটা তো কোন পরিষ্কার করা হয় নাই, মানে নিহত হয়েছে এটা তো খুবই দুঃখজনক, আজকেও বোধ হয় একজন মারা গেছে। এখন এগুলির মানে পুলিশ অ্যাকশন কি হচ্ছে, শুধু শুনি গ্রেপ্তার হচ্ছে, এটার ইনভেস্টিগেশন করা, কি করা, কারা করলো, এই জিনিসটা জানতে পারলে মানুষের মানে জনগণ বুঝতে পারত যে ঘটনাটা কিভাবে ঘটছে, কারা ঘটাচ্ছে। এখন এই এই জিনিসটা মারা গেছে এটা সত্যি, কিভাবে গেল, কারা মারলো, এটা কি বিরোধী দলের লোকরা মেরে ফেলছে নাকি নিজেরা নিজেরা মারামারি করেছে, এই জিনিসগুলিও কিন্তু ক্লিয়ার করা হয়নি। কিন্তু এখন এই এই ধরনের প্রাণহানি যাতে না ঘটে সেনাবাহিনীকে, এই সেনাবাহিনীর কাছে এটা মানুষের এক্সপেকটেশন যে কোনো মারামারি হবে না, প্রাণ মানে প্রাণঘাতী কিছু হবে না এবং সম্পদের ক্ষতি হবে না। এটা দেখা যাক মানে কতটা অ্যাচিভ করে, এবং বিরোধী দলের সবাই যাতে সমান সুযোগ নিয়ে মাঠে ভোট চাইতে পারে, ভোটের ক্যাম্পেইন করতে পারে এবং 30শে ডিসেম্বর নিরাপদে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। কারণ ইতিমধ্যে অনেক জায়গায় শোনা যাচ্ছে, এরকম বলা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে যে নৌকা ছাড়া অন্য কেউ ভোট দিতে গেলে অসুবিধা আছে, এইগুলিও দেখতে হবে।
আপনাকে
কথা কারা ছড়াচ্ছে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই নঈম নিজাম আপনার কাছে, আমাদের সময় মাত্র আর 2 মিনিট রয়েছে। যেমনটা বলছিলাম, একজন দর্শক প্রশ্ন করেছেন যে 30 তারিখে নির্বাচন হয় কিনা এমন সংখ্যা তিনি করছেন, আপনি এমন কোন সংখ্যা দেখেন কিনা? এবং একই সঙ্গে নির্বাচনী সহিংসতা বাংলাদেশের রাজনীতির সঙ্গে খুব জড়িয়ে আছে, সেই বাস্তবতায় এবারে নির্বাচনী সহিংসতাকে কি আপনি অতিরিক্ত মনে করছেন বা কোনো কারণ, বিশেষ কোনো কারণ কি রয়েছে?
দেখুন, আমি যেটা সংক্ষিপ্ত আপনাকে বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের ইতিহাসে ইলেকশনের সবসময় শঙ্কা, আশঙ্কা, সংঘাত, সংঘর্ষ অতীত ছিল, সবসময় ছিল, এখনো আছে। কিন্তু বাংলাদেশের মানুষ হিসাবে, একজন সিটিজেন হিসাবে আমরা কি চাই, শান্তিপূর্ণ ভাবে যেন ইলেকশন সম্পন্ন হয়। এবং সেই কারণে এখানে সেনাবাহিনীকে তার দায়িত্ব পালন করতে হবে, পুলিশকে তার দায়িত্ব পালন করতে হবে, আইন প্রয়োগকারী সংস্থাকে তার দায়িত্ব পালন করতে হবে, ইলেকশন কমিশনকে একটা শক্ত ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি আমাদের সংবিধান যদি ক্ষমতাটুকু ইলেকশন কমিশনকে দিয়েছে, তারা চাইলেই একটি সঠিক সুষ্ঠু ইলেকশন করা সম্ভব। আর সহিংসতার যে অংশটুকু, এটা বিচ্ছিন্ন ঘটনা, আমি মনে করি যে অতীতের থেকেও এবারে কম বেশি তো আছেই, এবং সেটা বন্ধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা যদি ইলেকশন কমিশন শক্ত থাকে তাহলে সকল ঘটনাই এখানে বন্ধ করা সম্ভব। আর বাংলাদেশকে আমরা আগামী জাস্ট আর এর মধ্যে আশঙ্কার একটা বড় জায়গায় কেউ কেউ প্রচার করছেন বিএনপি ইলেকশন থাকবে কিনা, কেউ প্রচার করছেন এই ইলেকশনের এনভায়রনমেন্ট কখন থাকবে কিনা, কিন্তু মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। মানুষ মনে করে যে আমি আমার ভোটাধিকার অনেক বছর পর 2008 সালের পর এই প্রথম সম্পূর্ণ সুচারু ভাবে মানুষ তার ভোটাধিকার পাওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের আইন কর্তৃপক্ষ সংস্থা, আমাদের ইলেকশন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে।
জি, আপনাকে 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 অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ আমাদের তিনজন সংবাদদাতা এবং খুলনার স্থানীয় সাংবাদিক টুটুল। আপনাকেও শেষ করব, যাবার আগে শুধু বলে যেতে চাই যে সেনাবাহিনীর নামে ভুয়ো ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেলের বিষয়ে সতর্ক বার্তা জারি করেছে বাংলাদেশের সেনাবাহিনী। নিশ্চয়ই আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন, আমাদের দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন। গুজব গুজবই, সত্য সত্য, এই বিষয়টিকে মাথায় রেখে আজকের মতো আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।